মায়াপুরে একটি প্রকাশ পুঞ্জ দর্শন করেছিলেন, এরপরে অনুসন্ধান করে জানতে পেরেছিলেন যে মায়াপুর মুসলমান তার নাম রেখে দিয়েছিল মিয়াপুর, মায়াপুরের নাম। ভক্তিবিনোদ ঠাকুর ওইখানে গিয়ে দেখেন যেখানে তিন তেজপুঞ্জে ছিল, পরে তিনি আবার ওইখান থেকে দর্শন করেন। ওখানে পঞ্চতত্ত্ব নিয়ে আর সমস্ত পরিকর নিয়ে ওইখানে বিরাট তুমুল ভাবে নৃত্য করছেন আর কীর্তন করছেন। তিনি ওই দর্শন করে আবার জগন্নাথ দাস মহারাজকে, যিনি বৈষ্ণব সার্বভৌম, তাকে ওই স্থানে নিয়ে যান। আর বাংলাদেশে সমস্ত বড় বড় বিদ্বান ব্যক্তি পুরাতত্ত্বে তারা পারদর্শিনী এম যুগান্তর কি আনন্দবাজারের সম্পাদক তখন তরুণকান্তি ঘোষ, কিতান বাবা
সুশীল কুমার ঘোষ,
অমৃতবাজার পত্রিকা সম্পাদক,
এই সব লোককে নিয়ে এসে আর ওই স্থানকে নির্দেশ করেন যে এই স্থান হচ্ছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থলী এবং শ্রী জগন্নাথ দাস বাবাজী মহারাজ ওইখানে তো দণ্ড নৃত্য করেন। তখন ওখানকার জমিদারি কিনেন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর, আর ওইখানে চৈতন্য মহাপ্রভু যেখানে স্থান সেইখানেতে আর চালা ঘর করে ওইখানেতে চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবী লক্ষ্মীপ্রিয়া দেবী পরেতে রাধা কৃষ্ণের বিগ্রহ ওখানে প্রতিষ্ঠিত করেন, তার ভাগ রূপাদন করলেন। তখন বিশ্বেতে প্রচার আরম্ভ। এই ভক্তিবিনোদ ঠাকুর আধুনিক জগতে যেরকম হতে গঙ্গাকে ভাগীরথী আনয়ন করেছিলেন ভগীরথ, ওই রকম হয়তো শুদ্ধ ভক্তি প্রচার ধারা তিনি হচ্ছেন ভগীরথ। আর এই জন্য তিনি সপ্তম গোস্বামী রূপে নির্ণীত হয়েছেন। আমাদের চৈতন্য মহাপ্রভুর যত রকমের পরিকর আর যতজন ছিলেন আজ পর্যন্ত, তার মধ্যে ভক্তিবিনোদ ঠাকুর সমস্ত আচার্যের বিচারকে ক্রোধীভূত করে নিয়ে তিনি গৌড়ীয় বৈষ্ণব যে ধারা তাকে সংরক্ষণ করেছেন, রূপ গোস্বামীর বিচারধারা অরসিদ্ধান্ত ছিল, সনাতন গোস্বামীর বৈদিক ধারা, জি গোস্বামীর সিদ্ধান্ত বিচার, পরবর্তীকালেতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ইত্যাদি সমস্ত বিচারধারা, এই মহাপুরুষের বিচারধারার মধ্যে সবগুলি ক্রোড়ীভূত আছে। এই মহাপুরুষ ওই সময়তে যদি না আসতেন তাহলে গৌড়ীয় বৈষ্ণব ধারাটাই লুপ্ত হয়ে যেত। আউল বাউল সহজিয়া সখী ভেটি নায়ক মেয়েরা নেড়ি এইগুলি থাকত। এই মহাপুরুষ যেরকম হতে চৈতন্য ধামকে মায়াপুর ধামকে প্রকাশ করেছেন, গৌর নামও সেই রকম হতে তিনি প্রকাশিত করেছেন, কতগুলি সহজিয়া তারা উচ্চ স্বরে নাম কীর্তন করত না, হরে কৃষ্ণ তারা বলতে যে জপে আমাদের মধ্যে কতগুলি আগাছা লোক আছে, তারা এখন হরে নাম হরি নাম সংকীর্তন হরে কৃষ্ণ উচ্চ স্বরে তা বলে না, তারা তাকে জপনীয় বলে। ইনি এই যে স্থাপিত করলেন যে হরে কৃষ্ণ নাম জপনীয় উপাংশু জপ আর কীর্তনীয়, অল্প কীর্তন করলে আরো তাহার শতগুণ মহিমা বেশি। তাছাড়া তিনি পদাবলি থেকে আরম্ভ করে সিদ্ধান্ত গ্রন্থ থেকে আরম্ভ করে এমন কোন সাহিত্যে কোন দিক নাই যার মধ্যে তিনি প্রচার করেন নাই। ইনার পূর্বে অশিক্ষিত লোক গৌড়ীয় বৈষ্ণব নিজেকে পরিচয় দিত সহজিয়া রায় এই সব, ইনার আসার পর থেকে বড় বড় শিক্ষিত জগতের বড় বড় বিদ্বান গৌড়ীয় বৈষ্ণব সমাজে প্রবেশ করতে আরম্ভ করেন। এই মহাপুরুষ এই জগতের কোন লোক ছিলেন না, তিনি পর জগতে মহাপ্রভুর পরিকর আর কৃষ্ণলীলার কমল মঞ্জারি তাহার পরিচয় তিনি দিয়েছেন, তাহার পশম সম্বন্ধ ইত্যাদি এইসবগুলি সবগুলিকে বিচার এইসবগুলি দিয়েছেন, নিজের পরিচয় আত্মপরিচয়ের মধ্যে এইসবগুলি দিয়েছেন। পরে উনার সম্বন্ধে শ্রবণ করবেন, আমি সংক্ষেপে সূত্ররূপে শুধু বলে যাচ্ছি। এই মহাপুরুষ কোন সময়তে প্রকট কালেতে দেবতাদের সভাতে অপিচ্ছেদ সুদূরাচার ভজতে মাম অনন্য ভাব সাধু রহস্য মন্তব্য সম্যক ব্যবস্থা, এই শ্লোক নিয়ে বিচার চলতে ছিল। অপিচ্ছেদ সুদূরাচার ভজতে মাম অনন্য ভাব, ভগবানের যারা ভজন করবে তাহারা আবার দূরাচারী কেন হবে, এই নিয়ে তাহাদের মীমাংসা কুচি হচ্ছিল না। এই মহাপুরুষকে তখন স্বর্গ থেকে ইন্দ্র পাঠিয়ে দিয়েছেন, এই মহাপুরুষকে ওখানে নিয়ে যায়। আর ওইখানে যে ওই দেহ সভাতে যেখানে তে বৃহস্পতি পর্যন্ত আছেন, বড় বড় ঋষিরা আছে, ভক্তিগুণ ঠাকুরকে ক্ষমা মনে করবেন না, খাস মহলের লোক রাধারানীর কিঙ্করী স্বরূপা তিনি। অর্থাৎ বৃহস্পতি তাহার পদনথে জ্যোতির কাছে তাহার পদধূলির কাছে তিনি কিছু লাগতে পারবেন না। এই জন্য সেই দেবসভাতে যে তিনি বললেন যদি অনন্য ভাগ হয় সাধু সাধু কেন কিছুদিনের পরে হরিনাম প্রভাবেতে সেটি পরম সাধু সেটি হবে, এই দিন তাহাকে অবজ্ঞা করবে না, নচেত অপরাধ হয়ে যাবে। দেখুন যদি এইরকম একটা লোক দুরাচারী আজামি আর যখন ভগত ভজন করলো তখন কে যা ভগত ভজন না, যখন একটি কৃষ্ণ নাম করলো তার ছেলের জন্য নারায়ণ নাম, তখন কেউ বলতে পারতো যে সে একটি মহাত্মা আর ভরসাগর পার করে গিয়েছে, তাহার মহিমা কে জানে। ওই কৃষ্ণের নারায়ণের যিনি পরিকর যারা তাহাকে নিয়ে আসতে এসেছিলেন তাহারা বুঝতে পারলো যে একটি কৃষ্ণ নামের কত মহিমা আর নারায়ণ নামের কত মহিমা, এটা মুক্ত হয়ে গিয়েছে। কিন্তু কেউ বুঝতে পারলো কি ওই রকম ভাবে যিনি বৈষ্ণব তার মধ্যে কদাচিত কোন যদি দোষ কেউ যদি লক্ষ্য করে আর তিনি যদি শুদ্ধ বৈষ্ণব যদি হন, নিরন্তর কৃষ্ণ নাম করেন, খবরদার তাহার কোন উচ্চারণে অপরাধ না হয় মরবে, যত বলিষ্ঠ সাধন আছে সাধু সঙ্গ নাম কীর্তন ভাগব শ্রবণ মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধায় সেম সকল শ্রেষ্ঠ এই পঞ্চঙ্গ কৃষ্ণ প্রেম জল
জন্মায়
অল্পসঙ্গে হয়ে যাবে। কিন্তু যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায় গুরুর প্রতি অবজ্ঞা হয়ে যায় তাহলে আর রক্ষা নাই। ভগবানের ভক্তের ভজন করলেও যদি গুরু বৈষ্ণবের কেউ নিন্দা তার বিরুদ্ধে আচরণ অবজ্ঞা করে কোটি কল্পে নাহি তবে তাহার নিস্তার। এই জন্য এই সবগুলি বিচার করে খবরদার আমরা এ থেকে সাবধান থাকবো। यहाँ पर आए हैं, ये भक्ति विनोद ठाकुर जी का स्थान है, यहीं पर वो भजन करते थे और यहीं पर उनकी समाधि भी है। पहले वो डिस्ट्रिक्ट मजिस्ट्रेट थे, उन्हीं के लड़के के रूप में और शिष्य के रूप में भक्ति सिद्धांत सरस्वती ठाकुर जी है, जिन्होंने विश्व में सर्वत्र प्रचार किया था। वो यदि नहीं आते तो वैष्णव धर्म की रक्षा नहीं होती। आज विश्व भर में जो कृष्ण नाम का प्रचार हो रहा है, मठ हो रहा है, पश्चात देश के लोग भी महाप्रभु के विचार के तरफ में आ रहे हैं, इसका मूल कारण यही महापुरुष हैं। ये यदि नहीं रहते, आज लाखों लाखों लोग जो परिक्रमा करते हैं ये सब कुछ बंद हो जाता। इसलिए भक्ति विनोद ठाकुर जी के चरणों में हम लोग नमन करने के लिए हम यहाँ पर आए हैं। हमारे गुरुपाद पद्म प्रथम है मायापुर जेतना बोलते हैं जो भक्ति विनोद ठाकुर धाम धामेर परिक्रमा प्रवर्तक एवं प्रदर्शक তার কাছে আমরা যে আদেশ দিব আগে তাহার চরণে তোমরা প্রণত হব আর নৃসিংহদেবের কৃপা যাঞ্চা করে দিয়ে তারপরে আমরা অন্যত্র যাব মায়াপুরে। তিনি অধিকার না দিলে আমরা পরিক্রমার অধিকার কোথা দিতে পারবো? এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর পার পদ্মেতে আমরা প্রণত হব, তাহার নিকটে ভিক্ষা মানব, যাতে নদীর ধাম পরিক্রমা আমাদের সুস্থ হোক আর তাহার যে যথার্থ ফল বহু প্রেম আর অথবা গোপী প্রেম আমরা লাভ করতে পারি, আমাদের একটু লোভ হতে পারি। এইটি প্রার্থনা করে আমার বক্তব্য সমাপ্ত করি। পূজ্য পাদ মহারাজ জন কিছু কিছু আপনাদের কাছে বর্ণন করবেন। আমি সংক্ষেপে
শ্রীমতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামে শিবা শুভাঙ্গী দেবী দ্বৈতায় কৃপার্থে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনী প্রভবে নমামি বুদ্ধিমচন্দ্র লীলা নমামি গৌরস্থলী চিত বিভূতি নমামি গৌরহ পদাশ্রিতানাম নমামি গৌরহ করুণাবতারম গোত্রম স্থান। হয়তো আপনারা বৈষ্ণবনের মুখেতে রাস্তায় স্থানের মাহাত্ম্য শুনেছেন। ইন্দ্র প্রথমে কৃষ্ণের চরণে অপরাধ করেছিলেন, সেই জন্য ইন্দ্রের পদ প্রায় যায় যায় অবস্থা। তখন ইন্দ্র তার গুরুর নিকটে গিয়ে বললেন, আমি তো এইরকম বৃন্দাবনে গিয়ে গোবর্ধনের উপর ভক্তগণের কৃষ্ণের প্রিয়তম জনগণের উপর নানা অত্যাচার করলাম, এখন আমার কি গতি হবে বলুন। গুরু তখন তাকে ভর্ৎসনা করলেন, তোমার সম্বন্ধে তোমার মতন দাম্ভিক ব্যক্তি এখনই ইন্দ্রপদ থেকে তুমি ভ্রষ্ট হয়ে যাবে, কোন সন্দেহ নাই, আমি তোর সম্বন্ধে কিছু করতে পারবো না। ব্রহ্মার নিকটে গেলেন, ব্রহ্মা বললেন, আমার দ্বারা কিছু হবে না, তিনি হচ্ছেন গাভী প্রিয়, তুমি সুরভি গাভীকে নিয়ে যাও, সেখানে গিয়ে তার আনুগত্যে যদি গিয়ে তিনি হচ্ছেন সুরভি প্রিয়, সুতরাং তার আনুগত্যে যদি কৃষ্ণের পাদ পদ্মে গিয়ে শরণাগত হও তাহলে সুরভির কৃপায় তুমি উদ্ধার লাভ করতে পারবে। সুরভির কাছে গেলেন ইন্দ্র, সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সুরভি বললেন যে আমি তোমার ওকালতি করতে যাব না, তোমার সঙ্গে যাব কিন্তু তোমাকে গিয়ে আগে সাষ্টাঙ্গে প্রণিপাত করতে হবে। তখন ইন্দ্র সুরভির আনুগত্যে ওই গোবর্ধনে এসেছিলেন, ভগবান 7 দিন গোবর্ধন ধারণ করে ইন্দ্রের গর্ভকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। কিন্তু ভগবান তো অধিকার অনুসারে দেবগণের পূজাও করেছেন এবং গোপ গোপীগণের পূজা করেছেন, কিন্তু তারা তো সে ইন্দ্রেরই পূজা করতে যাচ্ছিল, বাধা দিলেন কেন? এখানে একটা কারণ হচ্ছে, ইন্দ্র ভক্তগণের প্রতি চাচ্ছল্য মনে করতেন, এসব কোয়ালা বেটারা এরা আমার কি পূজা করবে, এই ভগবান তো তার আগে তো পূজা করতেন, বাধা দিচ্ছিলেন না। কিন্তু ইন্দ্রের এই গর্বকে খর্ব করবার জন্য কি, আমার পিতা মাতা আমার ভক্তগণ দেবগণের বন্দিত, কাহাকার ইন্দ্র তুমি আমার পিতা মাতা ভক্তগণের তুমি নিন্দা করছো, তোমার আমি গর্ব খর্ব করব। সেই জন্যই গোবর্ধনে ধারণ করে ইন্দ্রের গর্বকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। শেষে ইন্দ্র এসে সপ্তমীর দিন না দশমীর দিন দেখছেন যে আমার গোবর্ধনের ইন্দ্র কি ক্ষতি করেছে না করেছে, একাকি এসেছেন, আর কোন সঙ্গে কোন প্রিয় ভক্তগণকে আনেন নাই। তখন ইন্দ্র এসে সাষ্টাঙ্গে পড়ল, তখন সুরভি গাভী ঝাঁপ দিয়েছেন, তখন এই কৃষ্ণ মনে করলেন যে মা কুশল এসেছেন, এই বলে প্রথমে গাভীকে সম্মান করলেন, তারপরে ইন্দ্রের গর্ব খর্ব করে শেষে ওইখান থেকেই গোবিন্দ কুণ্ড প্রকাশিত হয়েছে। এখন সে ইন্দ্রের সে কথা মনে আছে, সেই মনে করল যে সেই তো কৃষ্ণ, যে তিনি তো গৌরাঙ্গ, না জানি তার পাদ পদ্মে ভবিষ্যতে অপরাধ না হয়, এই জন্য সেই সুরভি নিয়ে সঙ্গে করে এই স্থানে এসেছিলেন, এই জন্য স্থানে এসে গৌরহরি স্তব স্তুতি করে প্রভু আর যেন আপনার চরণে প্রিয় ভক্তগণের চরণে আমার অপরাধ না হয়, আমাকে রক্ষা করুন, সেই জন্য স্থানটির নাম হচ্ছে গোদ্রুম, এবং গোদ্রুম মানে সেই ডুমে এসে বৃক্ষতলে এসে গাভীর সহিত এখানে ভগবানকে গৌরহরিকে স্তব স্তুতি করেছিলেন, এই জন্য এর নাম হচ্ছে গোদ্রুম। তারপরে আমরা তো ভক্তি যাজন করি, ভক্তগণ বলছেন যে এইটা হচ্ছে কীর্তনীয় পীঠ, স্থান হচ্ছে কীর্তনাক্ষ দ্বীপ, কীর্তন না করলে হরির পার পদ্ম উপলব্ধি হবে না। আমাদের যত প্রকার ভজন আছে তার মধ্যে কীর্তনেরই প্রাধান্য দিয়েছেন, এই জগতে শব্দ থেকেই সব কিছু হয়, শব্দকে বাদ দিলে কোনো কিছু সম্পাদিত হয় না, মূল হচ্ছে শব্দ, শব্দের মাধ্যমেই আমরা বস্তুকে চিনব, শব্দের মাধ্যমেই বস্তুকে অনুগত করতে পারব, শব্দের মাধ্যমেই বস্তুকে বিতশুদ্ধ করতে পারব। সুতরাং এইটা হচ্ছে কীর্তনাক্ষ দ্বীপ। পূজনীয় প্রভুজ্য চরণ শ্রীল কেশব গোস্বামী মহারাজ এইখান থেকে কীর্তনাক্ষ দ্বীপ থেকে তিনি অবশ্য ভক্তগণের ভাবানুসারে, ভক্তগণ হচ্ছেন স্বাধীন, তাদের ভাবানুসারে এক বস্তুকে আরম্ভ করে তারা তাদের আরাধ্য দেবের যাজনা করেন। সুতরাং পূজনীয় কেশব মহারাজ মনে করতেন যেহেতু কলিতে কীর্তনই প্রধান, সুতরাং আমি কীর্তনাক্ষ দ্বীপেই পহিলে প্রথমে গিয়ে আত্মসমর্পণ করি, তারপর আমি আমার অঙ্গ জাগিত করব, ব্যক্তি স্বাধীনতা ভক্তগণের আছে, সুতরাং সেখানে কার ব্যক্তি স্বাধীনতার উপরে কৃষ্ণ হস্তক্ষেপ করেন না। এই জন্য পূজনীয় কেশব গোস্বামী মহারাজ এই স্থান থেকেই কীর্তনাক্ষ দ্বীপ থেকেই কীর্তন পরিক্রমা আরম্ভ করতেন। সুতরাং এটা হচ্ছে কীর্তনাক্ষ দ্বীপ, এইখানের মহিমা সবচেয়ে বেশি, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের এখানে সমাবেশ, শ্রী গৌরকেশ্বর দাস গোস্বামী মহারাজের সমাবেশ, এবং শ্রীল জগন্নাথ বাবাজি মহারাজের সমাবেশ ত্রিবণী সঙ্গ, ত্রিবেণী এদের পার্বত্যের কাছে তুচ্ছ প্রয়াগরাজ বলা হয়, তীর্থরাজ। ভগবান হরি শেষ অনেক কথা আমি বলতে চাই না। প্রয়াগরাজকে তীর্থরাজ করেছিলেন, সব তীর্থে এসে তার পার্বত্যের মত হতেন। এখন গোবর্ধন এবং ব্রজমন্ডল আসেন নাই, তখন এই প্রয়াগরাজ গিয়ে বিষ্ণুর কাছে বলছেন, প্রভু সব তীর্থের তো আপনি আমাকে সম্রাট করলেন, তাহলে গোবর্ধন আসছেন না কেন, ব্রজমন্ডল আসছেন না কেন, তারাও তো তীর্থ। তখন শ্যামসুন্দর বললেন, বেটা তোমাকে তীর্থের রাজা করেছি, আমার ঘরে তো রাজা করি নাই, তুমি তাদের নিকটে গিয়ে নত হো। এই জন্য এই কীর্তন আখ্যাতি, এর মধ্যে ভক্তিবিনোদ ঠাকুর, গৌর বিশল গোস্বামী মহারাজ এবং জগন্নাথ দাস বাবাজী মহারাজের এইখানে সমাবেশ স্থান। কোটি তীর্থ হইতে শ্রেষ্ঠ স্থান, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না, দর্শন করতে পাচ্ছি না, তাই বলে সমমনে করিবেন না। মাটির মধ্যে তো অনেক তফাৎ, হয়তো মাটি সব থেকে সব তো পৃথিবী থেকেই যাত, কিন্তু এই ভূমি হচ্ছে নমামি গৌরস্থলং চিত বিভূতি, এ মাইকে স্থান নয়, সচ্চিদানন্দ বিগ্রহ যে ভগবান বলদেব, তিনি এই ধাম রূপেতে পরিণত হয়েছেন। সুতরাং ধাম কথা বলে এখানে আপনারা এসেছেন, আনুগত্যতে কীর্তন করিবেন, কীর্তনেতে সব কিছু হয়। জয়তি জয়তি নামানন্দ মূল, জয়তি জয়তি নামানন্দ মুরারে বিরমিত নিজ ধর্ম, ধ্যান পূজা আদি যত্ন, কথমপি সকৃদাত্মং মুক্তিদম প্রাণিনাং যত পরমমৃতমেকং জীবনং ভূষণং মে। এই যে নাম, এইরকম নাম করলে বিরমিত নিজ ধর্ম সব কিছু হয়ে যায়। যাগ যজ্ঞ তপস্যা ধ্যান ধ্যান পূজাদি যত্ন, কিচ্ছু বাকি থাকে না। ভাগবতে একটা শ্লোক বলেছেন, মন্ত্র তো তন্ত্র তো ছিদ্র, দেশ কালাহ বস্তুন সর্বং করোতি নিচ্ছিদ্রং নাম সংকীর্তনস্তব। নাম করলে আর কিছুই বাকি থাকে না, কিন্তু কলিযুগে নাম হচ্ছে হরে কৃষ্ণ নাম, এইটি শাস্ত্রেতে বলেছে, সনাতন গোস্বামী বলেছে, নানাবিধ কীর্তনেষু নাম কীর্তনেব মুখ্য। ব্যাখ্যা করা, পুরাণ পাঠ করা, স্তব করা, সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। নামের মধ্যে সব আছে, না বলতে পারবেন না। আগে বলেছি শব্দই মূল, কিন্তু শব্দের মধ্যে সব কিছু আছে। একটা উদাহরণ দিচ্ছি, ইন্ডিয়া গভর্নমেন্ট গোপনেতে আমেরিকার সঙ্গে একটা চুক্তি করলো, কি না, 100 বছর ইন্ডিয়াকে আমি লিজ দিয়ে দেব, লেখা আলো হবে না, রাষ্ট্রপতি সই হওয়া চাই। রাষ্ট্রপতি যখন সই করলো, ইন্ডিয়া চলে গেল 100 বছর। সাধারণ রাষ্ট্রপতির যদি আজকে যার স্থিতি, কালকে তার স্থিতি নাই, তার সহি মূলে যদি ইন্ডিয়া থাকে, তার ভগবানের নামের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড থাকবে না কেন বলুন। শব্দের দ্বারাই অনুরাগ, শব্দকে বাদ দিলে আমরা পশুতুল্য হয়ে যাব। একসময় হয়েছিল কি, আপনারা অষ্টাবক্র মুনির নাম শুনেছেন, অষ্টবক্র হলো কেন জানেন, তার বাবা যখন অষ্টবক্র মুনি বলতেছিলেন বাবা বেদ অধ্যয়ন করতে, তখন এর গর্ভস্থিত বালক কটাক্ষ করেছিল, বক্রোক্তি করেছিল, আপনার মেয়ের উচ্চারণ ঠিক হচ্ছে না। তখন পিতা রুষ্ট হয়ে, তুমি এখন গর্ভের মধ্যে আছো, আমাকে বক্রোক্তি করছো, যা তুমি বাঁকা হয়ে যাও, অষ্টবক্র হবে। এখন পিতা যখন ছেলে অধ্যয়ন আদি করলো, পড়াশোনা করলো, পিতাকে দেখতে পাচ্ছে না, মাকে জিজ্ঞাসা করলো কি মা আমার পিতা কোথায়? আর বেটা কি বলবো, তোমার পিতা ওই বিহারেতে জনক মহারাজের সভাতে গিয়েছিলেন, সেখানে নন্দ নামক এক পণ্ডিত তোমার পিতাকে শাস্ত্র বিচারেতে প্রশ্ন করে তাকে জলে ডুবিয়ে দিয়েছে। কি কারণ আমি যাব আর তুমি কি যাবে? সেই যে নন্দ নামক পণ্ডিত, বিশ্ববিখ্যাত পণ্ডিত, শুধু তোমার পিতাকে নেই, বহু বহু পণ্ডিতকে জলে ডুবে দিয়েছে, না আমি যাব। তখন বললেন যে আচ্ছা বাবা যাও। জনক মহারাজের সভাতে যখন উপনীত হলেন, সব বিদ্বান সদস্যগণ বসিয়া আছেন, জনক মহারাজ সেখানে বসিয়া আছেন, অষ্টাবক্র মুনিকে দেখে সভা সদস্যগণ শুধু হাস্য পরিহাস করছে। ইনিও তার হাস্য, তাদের হাস্য পরিহাস দেখে ইনিও হাসছেন, সদস্যগণ হাসছেন, ঋষিও হাসছেন। তখন জনক মহারাজ বললেন কি ব্যাপার, আপনি নিজেকে পণ্ডিত বলে পরিচয় দিচ্ছেন, আর এসব ব্রহ্মজ্ঞগণ তত্ত্বজ্ঞগণ সব সভাতে উপবিষ্ট হয়ে আছেন, উপবেশন করিয়া আছেন, আর আপনি তাদের দেখে হাসছেন কেন? ওরা হাসছে কেন বলো না? আপনার আকৃতি দেখে হাসছে, ওই জন্য আমি হাসছি কেন? জীবসাই পাদে একটা উদাহরণ দিয়েছেন, পণ্ডিতা বেদ চক্ষুষা দর্শন রকমারি আছে, আমি মনে করেছিলাম যে এরা পণ্ডিত আইনজ্ঞ, এই চোখ দিয়ে দেখেন না, যারা ন্যায়াধীশ সিদ্ধান্ত সংবিধান অনুসারে দেখে ন্যায় অন্যায় স্থাপন করেন, তদ্রূপ আমি মনে করছিলাম যে এই তো বিদ্বানগণের ব্রহ্মনিষ্ঠ সভাতে আমি এসেছি, কিন্তু ওরা তো ব্রহ্মনিষ্ঠ নয় আমার মনে হয়, সেই জন্য আমি হাসছি। আমি মনে করলাম যে ব্রহ্মনিষ্ঠের সভাতে এসেছিলাম, এখন দেখছি যে এরা তো ব্রহ্মনিষ্ঠ নয়, এরা সব মুচি। কি বললেন এ কথা? কি আপনি মুচি বলছেন? এসে ব্রহ্মজ্ঞগণ মুচি কি করে জানেন? এই স্থূল দেহটাকে দেখে, চর্বিকে দেখে এবং অঙ্গ প্রত্যঙ্গ দেখে তারা ব্যবসা বাণিজ্য করে, কোথায় কত মাংস আছে, কোথায় চর্বি আছে। সুতরাং এরা তো বেদ চক্ষু দিয়ে আমাকে দেখছে না, এরা দেখছে এই মুচির মতন আমার কোন অঙ্গটা বক্র, কোন অঙ্গটি সুন্দর, এটি হচ্ছে মুচির সভা। এই জন্য দেখার চার প্রকার, রাজা পশ্যন্তি কর্ণাভ্যাম, পণ্ডিতা বেজ চক্ষুষা, গাবো পশ্যন্তি ঘ্রাণেন, আর ইতর সাধারণ লোকের চক্ষু দিয়ে দেখি। সুতরাং আপনারা যে স্থানে এসেছেন, নমামি গৌরস্থল চিদ বিভূতি, সাধারণ নয়, মাটি নয়, ব্রহ্মাদি দেবতাগণ এসে এই স্থানে গোড়াগড়ি যাচ্ছেন, কি বুঝব? আমরা তো এই চোখ দিয়ে দেখি। এইটি হচ্ছে কীর্তনাক্ষতি, হরিনাম করতে হবে, কিন্তু কালকে পূজনীয় বা ত্রিবিক্রম মহারাজ একটি শ্লোক বলেছিল, নামশ্চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, চৈতন্যময় ভগবান দয়া করে বাণী রূপেতে অক্ষর রূপেতে এসেছেন, আমরা তো তার পাদপদ্মে যাওয়ার সামর্থ্য নাই, এই জন্য জয়তি জয়তি নাম আনন্দ জয় নাম ধেয় মুনিবৃন্দ জনরঞ্জনায় পরম অক্ষরাগতে অক্ষত রূপে এসেছেন দয়া করে আমাদের কাছে। বলো, তোমাদের কাছে শব্দ রূপে আমি আসছি, তোমরা আমার নাম কীর্তন করো, সর্বাভীষ্ট পূর্ণ হবে। এই জন্য নাম চিন্তামণি, চিন্তা অনুসারে সর্বাভীষ্ট পূর্ণ করবেন, আর কিছু করতে হবে না। প্রণত দেহি নাম বলছেন যে রাধারানীকে এক জায়গায় বলেছেন, তিনিও চিন্তামণি স্বরূপ, সুতরাং সেই নাম করবেন। চিন্তা করতে গেলে কিন্তু বিপরীত হয়ে যাবে। এখন যদি ভগবানের লীলা আমরা চিন্তা করি তাহলে বিপরীত হয়ে যাবে। মতগণের সংসর্গে ওই নামই করতে হবে, কিন্তু কিছু ভাবনা থাকা চাই না, নাহলে তো নাম তো সচ্চিদানন্দ স্বরূপ। আপনাদের কি অভিষ্ট করবেন, আমাদের কি অভিষ্ট পূর্ণ করবেন বলো। সেই জন্য চৈতন্য চন্দ্র চৈতন্য মঙ্গলেতে বলেছেন, দেখো এই কলিযুগেতে কীর্তন যোগ্য। ভক্তগণ বললেন যে প্রভু আপনি যোগ্য বলছেন কেন, হোম কুণ্ড কোথায়, অধৈর্য কোথায়, ঘি কোথায় এবং অগ্নি কোথায়। তখন চৈতন্য চন্দ্র বলেছেন, এই জিহ্বা হচ্ছে অধৈর্য, আহুতি দিবে, কর্ণ হচ্ছে কুণ্ড, শব্দ হচ্ছে ঘি এবং ভাব হচ্ছে অগ্নি। সুতরাং ভগবত ভক্তগণ আপনারা সোজাসুজি যোগাযোগ করতে পারবেন না, এইসব বৈষ্ণবগণের আনুগত্যে শব্দের মাধ্যমে যোগাযোগ হয়। দূরস্থিত ব্যক্তির সহিত যোগাযোগ করতে গেলে শব্দই মূল। সুতরাং সেই যে ভগবান হরি অক্ষর রূপেতে এই জগতে এসেছেন, আপনারা যোগাযোগ করলে হবে না। এই বৈষ্ণবগণের আনুগত্যে শব্দের মাধ্যমে কৃষ্ণের সহিত যোগাযোগ করিবেন, এবং তার যোগাযোগের মূল হচ্ছে শব্দ, সেই শব্দ হচ্ছে নাম কীর্তন, তার মধ্যে কিছু ভাব থাকবে। ভাবানুরূপ দ্বয়ো ন পরাবর্তন, ভাব মানে যে প্রকার বৈষ্ণবগণের সংসর্গে যাবেন সেই প্রকার ভাব হৃদয়তে জাগবে। বৈষ্ণবগণের সংসর্গ অনুসারে সেই ভাবটুকু রাখবেন, আর জিহ্বা হচ্ছে অধৈর্য, এই কর্ণকে অর্পণ করবেন, দেখবেন মন আর কোন দিকে যাবে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কান্তে অর্পণ করবেন, আর শব্দ হচ্ছে ঘি, শব্দ দ্বারা উচ্চারণ করবেন, আর ভাব হচ্ছে অগ্নি। ভাবানুসারে ভক্তগণ নাম কীর্তন করবেন, করতে 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 উপাস্য দেবকে অনুরাগ হবে। সেই কথাই ছিল সচ্চিদানন্দ ভক্তিমূলক ঠাকুর পূজনীয় বামন মহারাজ আগে খুব উচ্চারণ করতেন, সুরসরিত উপকণ্ঠে গোদ্রিমে গৌর, গোদ্রিমে গৌর তীর্থে বসতি সুর বিকুঞ্জে ভক্তি পূর্ব বিনোদ, যুগল সফল যুগল চরণ সেবা সেবা সুখায় লাভায় ব্রজল সরসিকায়, ব্রজল সরসিকায়া, কি করবো আমার তো বেড়েই যায় আর, ব্রজল সরসিকায়া। এইসব আছেন বিদ্বানগণ, এইসব সাধু সন্ন্যাসীগণ, এরা শাস্ত্রজ্ঞ, এদের কাছে বলছি ব্রজল সরসিকায়া পার্বতী আশ্রয়ত্ব, আমাদের সেই আর কিছু নাই। এদের কাছে বলি, এরা হয়তো আমার ভুল ত্রুটি সংশোধিত করবেন, কিন্তু একটা জন গোবিন্দ কথা সুধা রসহদে সে তো ময়া জিম্ভৃতম যতবা তর গুণ কীর্তন অর্চন বিভূষাদ্যই দিনম প্রাপিতম যত তত প্রীতি রকারি তত প্রিয়জনেষু আত্যন্তিকম তে নমে গোপেন্দ্রা ত্বজ জীবন প্রণয়িনী শ্রী রাধিকা তুষ্যতু। এই বললাম আমি গৌরব পদাশ্রিতা নাম, আমি ওদের পদাশ্রিত হই।
আপনারা শুনতে পারছেন মহারাজের শ্রীমুখ থেকে এখানকার মহত্তম এবং আমাদের কর্তব্য সম্বন্ধে সবকিছু উপদেশ লাভ করলেন। তথাপি আমার নিজস্ব কিছু প্রয়োজন সিদ্ধির জন্যই আমাকে এখানে কিছু মূর্খতা প্রকাশ করতে হয়েছে, তার জন্য আপনারা আমার আমরা শিব সচ্চিদানন্দ প্রতিদিনের সাপুরে চরণতলে এসে উপস্থিত হয়েছি। এইখানে তিনি সাধন ভজন করতেন এবং এইখানে তার সমান। আর এই ভক্তিবিনোদ ঠাকুর এই যে নবদ্বীপ ধাম, এই নবদ্বীপ ধামকে তিনি প্রকাশ করেছেন। যদিও নিত্য প্রকাশিত বস্তু, তথাপি কালপ্রভাবে সেটি লোকলোচনের অন্তরালে বর্তমান করে অবস্থান করে। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি, এই হিসেবে আমরা শাস্ত্রকে দেখতে পাই। তার জন্য আবার তাকে লোকচক্ষে প্রকাশ করার আবশ্যকতা আছে। তখন ভগবান নিজে আসেন কিংবা তার নিজজনকে প্রেরণ করেন। শ্রীজামি তথা আত্মানন্দ শ্রীজাম মহন, আত্মা শব্দে নিজেকেও বলা হয় বা তার প্রিয় লোককেও বলা হয়। এই জন্য সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, তিনি সাধারণ যে বৈষ্ণব আমরা যেরকম মনে করছি তিনি তার নন, তিনি তার সেই প্রকার নিজজন যার দ্বারাতে ভগবান এইরূপভাবে ধামে ভগবান এইরূপভাবে ধামে যে তাঁর সম্পদ রক্ষা করেছে সেই সম্পদের অধিকার যার দ্বারা কি জগৎকে বিতরণ করতে ইচ্ছুক হয়েছে। সেই জন্য সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর শুদ্ধ ভক্তির যে মন্দাকিনী ধারা, তারই বহিরাগ স্বরূপে এসে জগতে সেই ভক্তি সিদ্ধান্ত, বিশেষত যে মহাবদান্য অবতারী বদান্য লীলা সব সম্বন্ধে সমস্ত কিছু শিক্ষা উপদেশ তিনি জগৎকে প্রদান করেছেন। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর এই নবদ্বীপ ধামের এক প্রকার সেই মূল তত্ত্ব বলেও আমাদের রবীন্দ্রনাথ পণ্ডিতের কাছে প্রকাশিত হয়েছে। শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তারই সেই কার্যে পরিপোষণ রূপে এসেছিল। মূল কিন্তু শিলা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, তার জন্য তিনি সেই গুরুপাদ পদ্মের সেবায় সুষ্ঠুভাবে আরো প্রকাশ করবার জন্য তার সেই সেবার মুখ্য যে উৎসব সেই উৎসব স্থানে প্রথমে তিনি এসেছিলেন। যদিও আমরা নবধা ভক্তির মধ্যে কীর্তনাক্ষ ভক্তিকে প্রধান রূপে গ্রহণ করে থাকি, কিন্তু তথাপি তার পর্যায় অনুসারে আমরা দেখি শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং, শ্রবণের প্রাথমিকতাই সেখানে বর্তমান রয়েছে। শ্রবণটাই আগে, কেননা তারা যুক্তি দিয়ে বলছেন যে কীর্তন কি করে সম্ভব, শ্রবণ যার হয় না সে কখনো কীর্তন করতে পারে না, ওই জন্যই শ্রবণ করতে হবে আগে, তার জন্যই গুরুপাদ পদ্মের কাছে যেতে হবে। কিন্তু যদি গুরুপাদ পদ্ম শ্রবণ কীর্তন সবই করেন তবে সেই গুরুপাদ পদ্মের কাছে গেলে দুটি সিদ্ধ হয়ে যায়। এখানে আমার বক্তব্য হচ্ছে তাহলে শ্রবণং এটি তো প্রথম হয়েছে না কীর্তনটা প্রথম হয়েছে? কোনটাকে আমরা ধরব? শ্রবণকে যে প্রথম বলা হয়েছে, কিন্তু সে শ্রবণ হয় কি করে কীর্তন না হলে? তার জন্য কীর্তনটাই তো প্রথম হতে পারে। তাহলে শ্রবণ যে প্রথম দেওয়া হয়েছে এটা কি করে শাস্ত্রের সিদ্ধান্ত হলো? এমন একটা তত্ত্ব রয়েছে, সেই জন্য দেখা যাচ্ছে যে কীর্তনটা শ্রবণ না করেও হয়। হয়তো এটা একটা আপনারা অসম্ভব বলে মনে করছেন, কিন্তু ব্রহ্মার কি অবস্থা হয়েছিল? তিনি শ্রবণ করেননি, কৃষ্ণের অনুগ্রহে বা গর্ভোদক সাহেব অনুগ্রহে তার হৃদয়কে একটু প্রকাশিত হয়েছিলেন, তখন তিনি কীর্তন করেছিলেন। তার জন্যই কীর্তনাক্ষ প্রধান বলতে পারে, লাভানহং যথাভাব যদ্রূপ গুণ কর্ম কর যথৈব তত্ত্ব বিজ্ঞান মস্তিষ্কে মদ অনুগ্রহাত। অনুগ্রহ লাভ করেছিলেন, অনুগ্রহের দ্বারাতেই তার হৃদয়ের মধ্যে সেই বৃত্তির সব প্রকাশ হয়েছিল। তার জন্য তিনি আর আলাদা করে শ্রবণ করতে হয়নি, যেখানে তিনি কীর্তন করেছেন। সুতরাং কীর্তনাখ্যাও প্রথম হতে পারে, এটা অশাস্ত্রীয় অযৌক্তিক হতে পারে না। এই প্রকার গুরুপাদ মাত্র সেই জন্য সেই প্রাথমিক যে বস্তু নবধা ভক্তি সেই কীর্তনাখ্য দিতে এসে কিছু অন্যায় কাজ করেনি, শাস্ত্র সঙ্গতেই তিনি বিচার সেখানে দেখিয়েছেন। সুতরাং আমরা সেই ভক্তিগুলো ঠাকুরের কাছে এসেছি আমাদের গুরুপাদ পদ্মের আদেশ নির্দেশ অনুসারে। এই জন্য প্রথম দিকে নাই আমাদের সর্বতভাবে বেদান্ত সমিতি এইখানে এসে তাদের গুরুপাদ পদ্মের আদেশ প্রতিপালন করে থাকে। ভক্তিগুলো ঠাকুর তিনি মহাপ্রভুকে মহাপ্রভুর যে ধর্ম আচরিত এবং প্রচারিত যে বিমল বৈষ্ণব ধর্ম, তার যে কি বৈশিষ্ট্য এবং শ্রেষ্ঠত্ব, বিশেষত নামাত্মক যে বস্তু নামরূপে যে মহাপ্রভু এসে জগৎকে শিক্ষা করে প্রদান করলেন, যেটা আমি কাল থেকে বলতে শুরু করেছি এবং আরো পরে বলবো, সেই নামেরই প্রাধান্য তার শিক্ষার মধ্যে প্রদান করা হয়েছে। তার জন্য সেই ছিল ভক্তিবিনোদ ঠাকুর আমাদের সেই নাম ভজনের কথাই সর্বত্র শিক্ষা প্রদান করেছেন, এবং তার অনুগত জনগণও সেইভাবে আমাদের কাছে নামেরই মাহাত্ম্য বলেছেন। এবং নবদ্বীপ ধাম যে সর্বোত্তমতা লাভ করেছে কেবলমাত্র সেই নাম ভজনের দ্বারাই বা নাম তত্ত্বের প্রকাশের দ্বারাই, নাম তত্ত্বের যাবতীয় বৈশিষ্ট্যের দ্বারাই। আর জন্যই আমরা এই কীর্তনাক্ষ বা নামাত্মক যে নবদ্বীপ ধাম সেই ধামে এখানে এসে পৌঁছেছি, এবং রবীন্দ্র ঠাকুরের কাছে আমার একান্তই শ্রীচরণের প্রার্থনা জানাচ্ছি, তিনি সেই নাম ভজনে আমাদের অধিকার।
জীবর্তচরিত্রায় শাস্ত্রিদানাঞ্চ পাণিনি জীবকেশবর্তায় শ্রীনাম প্রেমদায় মঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পীতানাম পাবনেভ্যো বিষ্ণু। শ্রী গোদ্রুম দ্বীপ সম্বন্ধে এবং শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর সম্বন্ধে আমরা পূর্ববর্তী অনুভব সিদ্ধ বৈষ্ণবগণের নিকট অনেক কথা শ্রবণের সুযোগ পেলাম। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এক কথায় কীর্তন বিগ্রহ, তার দুটো দিক আমরা জানতে পেরেছি শ্রীল সরস্বতী প্রভুবাদের বক্তব্য থেকে। বিভু আর প্রভু দুটো শব্দ আমরা শাস্ত্রে পাই, ভক্তি বিনোদ ঠাকুরকে বিভু বলে বলা হয়েছে। ভক্তি বিনোদ বাণী বৈভব গ্রন্থের মধ্যেও তার একটা ব্যাখ্যাও দেওয়া হয়েছে, এই বিভু শব্দ কেন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তার মধ্যে যুগপৎ ভক্তভাব এবং ভগবদ্ভাব দুইটা ভিতরে আছে, সেই জিনিসটাকে বুঝাবার জন্যে বিভু শব্দ ভক্তিবিনোদ ঠাকুরকে প্রয়োগ করা হয়েছে। আবার গুরু পরম্পরা ভিতরেও আমরা দেখতে পাই, সেখানেও ভক্তিবিনোদ ঠাকুরের কিছু বৈশিষ্ট্য বিশেষভাবে বলা হয়েছে। আমরা সুরভিকুঞ্জে দর্শন করে এখানে প্রবেশ করেছি, সনন্দ সুগতিকুঞ্জে ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি স্থান। সেখানে যে ইতিহাস প্রথমে শুনেছি আমরা, এখানে কোনার দিকের যে ঘরখানা দেখছেন আপনারা, এইটাই হল গৌরকিশোর দারবজি মহারাজের মহাজন্মস্থলী। উনি প্রায়ই আসতেন নবদ্বীপ থেকে ভক্তিবিনোদ ঠাকুরের কাছে। ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে তার সম্পর্ক একটা অদ্ভুত রকমের ছিল, যে সম্পর্ক ব্যাখ্যা করেছেন গুরু পরম্পরার মধ্যে। গুরু পরম্পরায় বোধ হয় তিনি হন নবম, ভক্তিবিনোদ ঠাকুর অষ্টম, কিন্তু সেখানে প্রভুপাদ দর্শন তার নবম। সেখানে ভক্তিবিনোদ ঠাকুরের আগে যিনি, তার নম্বরটা কম হওয়া দরকার, আর ভক্তিবিনোদ ঠাকুরের নম্বরটা পরে হওয়া দরকার, কিন্তু দেখা যায় একই নম্বরের মধ্যেই আছেন দুজন। ব্যাপারটা কি, সেখানে বিচারে এইটুকু পাই আমরা গুরুবর্গের কাছ থেকে, যে সেখানে দুজনেরই একটা এমন সাম্যভাব সমতা একটা ছিল, যাতে করে একই নম্বরের মধ্যে দুজনে এসে গেছে। গুরু পরম্পরার ভিতরে রয়েছে ওটা। তার সম্বন্ধে যা বলা হয়েছে তার দশকম, ভক্তিবিনোদ দশকমের ভিতরে সেখানে আমরা পাই তিনি ছিলেন গৌর শক্তি গদাধর, এ কথা বলা হয়েছে। অষাঢ়দর্শী অহনি গৌর শক্তি গদাধরাভিন্ন তনুর জহ, গদাধরাভিন্ন তনু ভক্তিবিনোদ ঠাকুর, তিনি সেই তনু পরিত্যাগ করেছেন। সাধারণ মানুষের জন্ম মৃত্যু একরকমের, কিন্তু নিত্যসিদ্ধ পার্ষদ ভগবত প্রেরিত নিজজন, তাদের তো প্রাকৃত জন্ম মৃত্যু নয়, তাই সেখানে আবির্ভাব তিরোভাবের কথা এসেছে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন গদাধরাভিন্ন তনু, এই বলে তার ব্যাখ্যা রয়েছে। আর তিনি যে পরিচয় দিয়েছেন সেখানে ওই কমলমঞ্জিরি সখী বলেই পরিচয় দিয়েছেন, রাধাকৃষ্ণ পদকমলে মন, এই কীর্তনের শেষের দিকে তার পরিচয়টা বিশেষ করে পাওয়া যায়। শেষটা লাইনটা সখীরা অযোগ্যা কিঙ্করি বিনোদ ধরি চেপায়, কথাটা তিনি নিজেরটাই নিজে প্রকাশ করেছেন। আর কমলমঞ্জির সখী এই কথাটাও পরিচয় তিনি দিয়েছেন নবদ্বীপ ভাবতরঙ্গ গ্রন্থের শেষের দিকে, এই পরিচয় দিয়েছেন। তো সব জিনিসগুলোই আমরা তো কিছু বুঝতে পারি না, জানতে পারি না, সবই গুরু বৈষ্ণব কৃপা বলে এইগুলো লাভ হয়। আমরা সবাই মিলে নবদ্বীপ ধাম, ক্রোশাত্মক নবদ্বীপ ধাম পরিক্রমার জন্য আমরা সবাই এসেছি, মিলিত হয়েছি। তো এখানেও পরিক্রমারও যা ঢং সেটাও সেখানে দেখাচ্ছেন, গৌর আমার যেসব স্থান করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরব আমি প্রণয়ী ভকত সঙ্গে, প্রণয়ী ভক্তের কথা বলা হল। ঠিক এইরকম একই ধরনের কথা ব্রজমন্ডল পরিক্রমার সময়ও বলা হয়েছে, সেখানেও এখানে বললেন ভক্তিবিনোদ ঠাকুর, আর ওখানে বলছেন নরোত্তম ঠাকুর, সেখানে বলছেন ভ্রমিব দ্বাদশ বনে রসকেলি জিজস্থানে প্রেমাবিষে গড়াগুড়ি দিয়া সুধাইব জনে জনে ব্রজবাসী গণস্থানে নিবেদিব চরণে ধরিয়া। এখানে প্রণয়ী ভক্ত আর ব্রজবাসী জন, শুদ্ধ ব্রজবাসী জন দুই একই কথা। প্রণয়ী ভক্ত শুদ্ধ ব্রজবাসী অপ্রাকৃত ভাব বিভাবিত, তাদের তো প্রাকৃত দৃষ্টি নাই, অপ্রাকৃত ভূমিকা করা অপ্রাকৃত দৃষ্টিভঙ্গি নিয়েই চলছে। ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তনের মধ্যেও পাওয়া যাচ্ছে, নিতাই গৌরাঙ্গ অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চজন কৃষ্ণাম রসে ভাষারে জগৎ করি মহা সংকীর্তন। তা সেই সংকীর্তন রাখাস্থলী এটাও তার অংশ বিশেষ, যেমন শ্রীবাসঙ্গনে যেমন সংকীর্তন রাসস্থলী প্রকট করেছিলেন গৌর, ঠিক সেই রকম ধরনের এখানেও সেই ব্যাপারটাই আছে। এখানেও মূর্তি আছেন, গৌর গৌর শক্তি মূর্তি রয়েছেন এখানে বিরাজিত। সুতরাং ওই শ্রীনুক্তি গৌর গদাহাদর কেলি কলাং শ্রী গৌর গদাধর পক্ষচর বাবা গৌর গদাধর পক্ষচর। তো এখানে ওই গৌর গদাধরের সেবার কথা এখানেও প্রকট করেছেন ভক্তিবিনোদ ঠাকুর। সাধারণভাবে দেখা যায় পুরুষ মূর্তি, ভক্তিবিনোদ ঠাকুরকে সরস্বতী ঠাকুর প্রভুপাদকে গৌরীদাস বাবুজী মহারাজকে পুরুষ শরীর দেখা যায়, বেটা ছেলের মূর্তি, কিন্তু কার্যত এরা সব স্ত্রী মূর্তি, সখী মঞ্জরী ইত্যাদি। এটা কি ব্যাপার? গোস্বামীগণ তাদেরও এরকম দেখা যাচ্ছে, কিন্তু কার্যত তাদের সব ওই রূপমঞ্জরী অমুক মঞ্জরী তমুক মঞ্জরী এসবের বর্ণনা আছে। ভিতরে বুঝবার বহু কথা আছে যেগুলো ঠিক সর্বসাধারণে আলোচ্য বিষয় নয়, অথচ আলোচনা করতে গিয়ে কিছু কিছু এসে পড়ে। ভক্তিবিনোদ ঠাকুরের বাইরের বাহ্য জগতের পরিচয়ের ভিতরে কতগুলো কথা আছে, যে কথাগুলো অনেকেই হয়তো জানা নেই। তিনি সমস্ত বেদশাস্ত্র থেকে আরম্ভ করে বেদান্ত উপনিষদ গীতা ভাগবত রামায়ণ মহাভারত সমস্ত গ্রন্থের সার নিষ্কর্ষ, গোস্বামী গ্রন্থ সমস্ত সার নিষ্কর্ষ এ করে তিনি গ্রন্থাদি লিখেছেন, মানে শতাধিক গ্রন্থ বিভিন্ন ভাষায়, ইংরেজি ভাষায়, বাংলা ভাষায়, হিন্দি ভাষায়, উড়িয়া ভাষায়, এমনকি উর্দু আরবি ফার্সি ভাষায় লেখ তার বই আছে। বালিদের স্ত্রী বলে যে বই রয়েছে তার বহু ভলিউম সব। তিনি এই সব কাজগুলো করলেন কি করে? সময় তো তার খুব কমই ছিল, তিনি যখন শেষের দিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসিয়েট করেছিলেন তার সময় তো খুব কম ছিল, আর এই কাজের জন্য তিনি সমস্ত ভারতবর্ষের সব জায়গায় ঘুরেছেন। গারো হিলস, ওয়েস্ট গারো হিলসে মঠ হয়েছে গুড়িরন্দ সমিতির, ভক্তিবিনোদ ঠাকুর সেখানেও গেছেন, তার জীবনী ভিতরে লেখা আছে, ভক্তিবিনোদ ঠাকুর আত্মজীবনীর ভিতরে লেখা আছে। তিনি ওয়েস্ট গারো হিলসেও সেখানেও পোস্টিং হয়েছিল তার, তিনি সেখানে কাজ করেছেন। ওটা হলো একটা দিক। পারমার্থিক সাহিত্য ভাণ্ডারে বৈকুণ্ঠের কৌস্তবমণি আবিষ্কার করেছেন ভক্তিবিনোদ ঠাকুর, তত্ত্ব সিদ্ধান্ত প্রকাশ করেছেন তিনি। আর সেই তত্ত্ব সিদ্ধান্তের সেরা কথা, শেষ কথা হচ্ছে নামের আশ্রয় গ্রহণ, যে কথা আমরা বেদান্ত দর্শনে শেষের দিকে পাই, যেটা অনাবৃত্তি শব্দাত, অনাবৃত্তি শব্দাত যে কথা প্রথমেই বলেছেন নারায়ণ মহারাজ, কিছু বলেছেন আবার জনগণ মহারাজও কিছু বললেন, সেই কথাই শব্দের সাধন, শব্দের সাধনের দ্বারাই সবটা সম্ভব। উনি তো অনেক ব্যাখ্যা দিয়েছেন, সূক্ষ্ম সূক্ষ্ম অনেক বিচারের ব্যাখ্যা দিয়েছেন, এখন সূক্ষ্ম বিচারের ব্যাখ্যার তো সময়ও নেই, তাহলেও আমি আমাকে তো কিছু বলতে হবে, যখন আরম্ভ করেছি তখন শেষটাও আর করতে হবে, সেই শেষের ভঙ্গিতে আর কি বলি। শ্রদ্ধায় ভৃগুবর নরমাত্র তারায় কৃষ্ণ নাম রাগের লেন্টে মধুর মধুর মেতন মঙ্গল মঙ্গলানাম সকল নিগম বললি সৎফল চিত স্বরূপ সকৃত বিপরীত শ্রদ্ধায় হেলয়া বা ভৃগুবর নরমাত্র তারায় কৃষ্ণ নাম। আবার একটা শ্লোক পাচ্ছি, আরো দামি শ্লোক, সেটা যদিচ্ছসি পরম জ্ঞানম জ্ঞানাজ্জত পরমম পদম তদাদরেণ রাজেন্দ্র কুরু গোবিন্দ কীর্তনম, বোধ হয় নারদ ঋষির কথা এটা। তা এখানে যারা প্রাকৃত কর্মী জ্ঞানী ইত্যাদি তাদের এখানে ঢিট করা হয়েছে, তাদের সমালোচনা করা হয়েছে, তাদের এটাকে খণ্ডন করা হয়েছে, তাদের ওই মতবাদটাকে। যদিচ্ছসি পরম জ্ঞানম, জ্ঞানের থেকে যদি পরশ্রেষ্ঠ কিছু আছে, হ্যাঁ, সেইটা তুমি ইয়ে করো, সেটা জানবার বুঝবার চেষ্টা করো। সেই জ্ঞান থেকে আবার যেটা শ্রেষ্ঠ, জ্ঞানাজ্জাত পরমম পদম, সেই জ্ঞান থেকেও যেটা পরম পদ, যাত্রা লাভ হবে, সর্বার্থ সিদ্ধি হবে, সেটা কি করে হবে? তদাদরেণ রাজেন্দ্র কুরু গোবিন্দ কীর্তনম। তাহলে গোবিন্দ কীর্তনই শ্রেষ্ঠ হচ্ছে, সেরা হচ্ছে, গোবিন্দ কীর্তন ছাড়া কোনো উপায় নেই। তাহলে কীর্তনের পরেই জোর দিচ্ছেন। তাহলে ওই অনাবৃত্তি শব্দাত, অনাবৃত্তি শব্দাত বেদান্ত দর্শনের শেষ সূত্র, সেইটাই এসে যাচ্ছে ভাগবতের মধ্যে। ভাগবতের আলোকে বেদান্ত দর্শন ব্যাখ্যা, আর বেদান্ত দর্শনের আলোকে ভাগবত ব্যাখ্যা। গুরুবাদ পদ্ম এটা বলতেন, এ নিয়ে প্রবন্ধাদিও কিছু কিছু লেখা আছে, নোট কিছু কিছু আছে আমার কাছে। তো বলছেন এই ব্যাখ্যাগুলো দিতে হবে, বেদান্ত যখন ছাপবে তখন ভাগবতের আলোকে বেদান্ত দর্শন, আবার বেদান্ত দর্শন যখন ছাপবে তখন ভাগবতের শ্লোক শ্লোক কম্পেয়ার করে ভাগবত ছাপতে হবে, তাহলে সেটা সর্বাঙ্গ সুন্দর হবে। এটা প্রভুপাদেরও নাকি ইচ্ছা ছিল। সাধু মহাজনগণের তাদের দৃষ্টিভঙ্গি তো সম্পূর্ণ জগৎ থেকে অন্যরকম। তারা যে দৃষ্টিভঙ্গি নিয়ে থাকেন সেই দৃষ্টিতে মানুষ কজন চলতে পারে? প্রভুপাদ সরস্বতী ঠাকুর বলে গেলেন যে আমি যে জিনিস লোককে দিতে এসেছিলাম, বুঝাতে এসেছিলাম, তা কিছু হলো না, তা কিছু হলো না। সহজে এরা গালাগালি দেয়, গৌড়িয়ামট নাকি কিছু তত্ত্ব দর্শন কিছু বোঝে না, বলে না, আলোচনা করে না, রসত্ব আলোচনা করে না, এরা শুধু শুধু ছিবড়েই চিপিয়ে গেল। সহজে এরা এটা বলে, এটা বদনাম আছে গৌড়িয়ামটের উপরে। কিন্তু জিনিস একটা ফাইনাল ডিসিশন, এটা বলে তো একটা জিনিস আছে, সাধনের ক্রম এবং চরম পর্যায়ে, এটা তো অস্বীকার করবার কোনো উপায় নেই। তবে যার ভাগ্যে যতটুকু জুটবে সেই নিয়েই তিনি চলবেন, এর থেকে আর কি বলা যায়। ভক্তিবিনোদ ঠাকুরের কথা কিছু বলতে গেলে তাহলে প্রভুপাদ সরস্বতী ঠাকুরের কথা এসে যায়, আবার সরস্বতী ঠাকুরের কথা কিছু বলতে গেলে আবার আমাদের গুরুপাদ পদ্মের কথা এসে যায়, গুরুপাদ পদ্মে এসে যায়। কেননা এরাই তো তত্ত্ব দর্শনটাকে জানিয়েছেন পরপর, সেজন্য এদের সকলের কাছেই আনুগত্য জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর সর্বোপরি বৈষ্ণবগণ যে তত্ত্ব সিদ্ধান্ত আমাদের আজকে শ্রবণ করিয়েছেন, এই জন্য আমি তাদের কাছেও বিশেষভাবে কৃতজ্ঞ রইলাম।
বিষয় এবং আশ্রয়ের সংমিশ্রণ
মানে গিরিরাই তত্ত্বের
সচ্চিদানন্দ তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে ওখানে এসে গেছে। সচ্চিদানন্দ তো সচ্চিদানন্দ ভক্তি ঠাকুর, সচ্চিদানন্দ তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে এসে গেছে
গিরিরাই তত্ত্বের মতো
আছেই।
এটা মনে এলো না,
গৌরশক্তি স্বরূপ মানে গৌরাঙ্গের
গুরু পরম্পরা রয়ে এটা
কতক্ষণ শ্রী ঘোষ এটা
সেই হিসাবে
শুদ্ধ ভক্তি প্রচারস্য মূলীভূত ইহত্তম শ্রীভক্তি তদভিন্ন তদভিন্ন তাহলে এক হয়ে গেল আমরা দুজনে, দুজনের একই নাম্বার তদভিন্ন সুহৃদ বর্জ মহাভাগবত
হরিদাসবর্জ
আবার স্বয়ং সেই তত্ত্ব।
আমরা স্বরূপ হতে পারেন, অনঙ্গ হতে পারি না।
কি বলে যদি তিনটে আচার্য পরীক্ষা আছে, তিনটে আচার্য পরীক্ষা আমি পাশ করেছি।
আচার্য
পরীক্ষা এরকম সব আচার্য, তিনটে আচার্যের পরীক্ষা গৌড়ি মঠে চলেছিল।
সময় ছিল না, এখানে রান্না করতে ওখানে যাচ্ছে, ওখানে
আমাদের কোন সম্বন্ধ
নাই। রাধা রানী সহিত তিনি তার পাল্য আসি, যা বলবেন তাই করবেন। দেখুন আমাকে আপনি মারুন, আমার চিত্রটা সেরকম মন্দ ছাড়ব না, মরকে যাবো ছাড়ব না, এটা জীব রূপ গোস্বামী পাদ লঘু ভাগবতাম এটি নিষেধ। কৃষ্ণস্য অগ্রে কৃষ্ণস্য উপাসকই জনই, কৃষ্ণের উপাসক জন কৃষ্ণের রাজ্যে পূজা করছে। সেব্যা প্রসাদ পুষ্পার্ধয়ী অবশ্য ব্রজসুভ্রব বলছেন যে তারপরে প্রসাদ এবং পুষ্পর দ্বারা ব্রজসুন্দর জীবনের উপাসনা।
আমি তো রাধিকা পক্ষপাতি সদা কম নাই, সেখানে চন্দ্রাবলীকে পর্যন্ত ঠেলে দিচ্ছে।
আর চন্দ্রাবলী তো বলছেন না, বরং
আবার এক জায়গায় বলছেন সখীগণ মম পরম সুরী যুগল প্রেমের গুরু তদনুগ হয়ে সেদীপ সেদীপ রাধার চরণ কল্প।
এখন বলছেন যে রূপগোস্বামী পান আগে কৃষ্ণের সেবা করবে, কৃষ্ণের উপাসক জন যারা কৃষ্ণের উপাস আমি কেন করবো, আমার আরাধ্যা দেবী আছেন, আমি আগে তার সেবা করব তারপরে কৃষ্ণ। তাহলে আপনার আস্থাটা কোথায়? কি করি তো তার আমি মনে মনে এটা উদাহরণ শুনব। এসব রাজকন্যার বিবাহ হলে তাদের সঙ্গে দাসীরা সব যেত, দাসীরা গেলে রাজকন্যা সম্বন্ধে দাসীরা রাজপুরুষের সেবা করত। রাজপুরুষ যখন এই রাজকন্যার প্রতি রুষ্ট হতেন দাসীরা কেউ যেত না। তাহলে রাধা মা তো তুমি আমার রাধা নাকি প্রাধান্য, তার মা তো তুমি, সেই হিসাবে তুমি আমার প্রাণ। অধিকার এবং ভাবনা দুটো অধিকার হয় না, চোরগুলি তার একটি বিধান বিচার করে যায়, লাফে পড়ে মরব নতুবা বাঁচব, এইটা হচ্ছে আপনারা এই অনুমোদন করছেন। আপনি বলুন যত গোবিন্দ সুভাগ চেতুময়া জীবিতম, এই গোবিন্দের কথামরূপে যে আজকে আমি অতীন অতিবাহিত করলাম তার ভক্তগণের পরিচর্যা গোপেন্দ্রাত্ম জীবন প্রমোয়িনী নন্দনন্দনের জীবনের যে প্রণয়িনী তার প্রতি প্রীতির জন্য
ব্যাখ্যা করতে গেলে আপনার তিন ঘন্টা বেড়াতেন, আবার কিছু এনে ফেলেন আবার মাঝখানে।
আজ শ্যামসুন্দর এর বৈশিষ্ট্য
না সংক্ষেপ করে বলি, বলতে বলতে চলে গেলেন ডিটেলস।
আগে শ্যামসুন্দরকে স্থাপন করুন, বলো চ্যালেঞ্জ করুন, কার কি আছে সব জায়গায় নয়, তাহলে লোকে তো প্রাকৃত নায়ক নায়িকা। কালকে বলছিলাম করছে বলো প্রেমময়ী সর্বাঙ্গই তার প্রেম। একজন কোথায় দেখলাম সে রাধা রানী স্নান করছেন ময়ূর রূপ ধারণ করে, তার সে যে কেশ ধৌত জল পান করছে। পুরীতে কি করে জানেন, জগন্নাথ কে গঙ্গা জল যে স্নান করে না, পদধৌত পদধৌত আবার কি গঙ্গা জল দিয়ে আমরা কি চরণামৃতে দিয়ে কৃষ্ণকে
রামচন্দ্রের
ধাম
ওরা প্রাকৃত জ্ঞান করে দিয়ে ওই জলকে আর জগন্নাথে কেউ স্নান
করায় বৈষ্ণবরা তো লাভের টাকা খায়, তোমরা বলো সেটাও তো পাপ হয়, তো পাপ হয় ভিতরে সাধারণ এভাবে যেখানে যেখানে যা বলে গেছেন সেগুলোকে যেন উল্টে পাল্টে দিয়ে একটা নতুন জিনিসকে এস্টাবলিশ
এবং চন্দ্রাবলীকে প্রাধান্য
দিয়েছে।
প্রাধান্য
দিয়ে
কিন্তু রূপগোস্বামী ভাবে রঘুনাথ দাস গোস্বামী যেভাবে পরিবেশন করেছেন তিনি সব লোকের স্থান দেখাচ্ছেন।
আর রূপ গোস্বামী যত ভক্তির স্বামী সিন্ধু ইত্যাদি সব তিনি রচনা করেছেন ওই বেশি
ঠিক। তাহলে আমরা
অধিকার অনুসারে রাধারানী আর কৃষ্ণের মাধুর্য রস না বর্ণন করে পুরা ওই সক্ষর প্রথম সাধারণ ভাবে তিনি
আমরা তো সেই রূপান অনুগত রূপান
যেখানে কিছু ভুল বোঝাবুঝির ব্যাপার আছে সেখানে যেখানে কিছু ভুল বোঝাবুঝির ব্যাপার হয়েছে হচ্ছে সেখানে ওই সম্প্রদায় অনুরোধে না
সেইটা
সম্প্রদায় অনুসার তো ওই বলে শেষ করেছে।
আমি
আগে দেখবেন টিকের ভিতরে এর ভিতরে দেখবেন যেখানে ঠিক সামঞ্জস্য করতে পারা যাচ্ছে না, মানে যেকোনো দিক দিয়ে যুক্তি ক্ষেত্রে তত্ত্ব সিদ্ধান্তের দিক থেকে লৌকিক ব্যবহারিক দিক থেকে পারা যাচ্ছে না, সেখানে ওই সম্প্রদায়ানুসারত সম্প্রদায়ানুরোধের এরম বলা আছে। আর আমার একটা আশ্চর্য লাগে এই হরিভক্তি লাগে
যাস
সেখানে ঠিক যেটার ব্যাখ্যা আমি চাই সেটা এড়িয়ে গেছেন সনাতন গোস্বামী। দেখেছেন একটা লক্ষ্য করে হরিভক্তি বিলাসে পড়তে পড়তে যেখানে একটু যেন অ্যাম্বিগুইটি আসছে, হ্যাঁ এটার ব্যাখ্যাটা পেলে ভালো হয়, ঠিক সেই শ্লোকের ব্যাখ্যাটা নেই। ওর থেকে আবার খুব সাদা কি দেওয়া একটা শ্লোক বোধ হয় তার সেখানে বলে গেলেন সেখানে কিছুই লিখলেন না
দুজনে এবং
সনাতন গোস্বামী টিকার মধ্যে ওইরকম দেখি হরিভক্তি গুলো ঠিক যেখানে দরকার যে এখানে এটাকে ক্যান্সেল করা যাচ্ছে না কিরকম ব্যাপারটা ঠিক সেখানে ওটাকে এড়িয়ে গেছে। একটা শব্দ হয়তো বলে দিয়ে চলে গেল ব্যাখ্যাটাকে কিছু নেই, এটা বা কি অন্তর্জামী
আমি একটা প্রসন্ন করি
প্রসন্ন
প্রসন্নটা হচ্ছে নিম্বা দি তুই বলুন না নিম্বা তুই বলুন উনি আচার্য তো
আচার্য
না না বলুন আগে ঠিক কি
উনি মানে ঠিক করবেন আর কিছু বলুন আমার কাছে প্রশ্ন করে
তারপরে
আগে সবটা বলে নেন
হু না বললে হয়
আচ্ছা হু
আচ্ছা বলুন হু বলুন
আচ্ছা উনি আচার্য
হ্যাঁ
আর মধ্যাচার্য উনিও
আচার্য
এখন কথা হচ্ছে মহাপ্রভু আচার্য লীলা করেছেন মহাপ্রভুর সম্প্রদায় এরা যে তিনটি বেদের মধ্যে সূর্যোদয় বেদটাকে একাদশী ক্ষেত্রে মানে আর অন্যান্য তিথির ক্ষেত্রে অরুণোদয় বেদ মানে সূর্যোদয় মানে এরা যে এ তো হলো সাধারণ কথা। আর নিম্বাদিত্য সম্প্রদায় ওরা অরুণোদয় বৃদ্ধ মানেন
অরুণোদয় মানে না সূর্যোদয় বৃদ্ধ তো মানল না
কপাল বেদ
কপাল বেদ মানলো মানে অর্ধরাত্রি হ্যাঁ অর্ধরাত্রি
নিম্বাদ
সেটা তো মধ্যরাত্রি বিদ্যা
অর্ধরাত্রি
বারোটার সময় হলো এই
দশটা সনাতন গোস্বামী বলছেন
ব্যাসসম্মতমের অর্থ হচ্ছে উনি নিজের সকল কল্পিত একটা ব্যাপার করেছেন কোন গ্রন্থে নেই
যাহার সনাতন গোস্বামী দেখেন
কতগুলি করেছেন যেরকম কাশি করেই না
ব্যাস সম্মতম বলতে গিয়ে ব্যাসদেবের যে গ্রন্থাদি আছে
মানে না ভাগবত মানে
না সেই গ্রন্থে উল্লেখ আছে এটা হলো ব্যাসসম্মত এই তো কথা পুরাণে আছে
এটা ব্যাস সম্মত সেটি সনাতন গোস্বামী লিপিবদ্ধ করে
আমি এখানে একটা
বলছি
আমি এখানে একটা প্রসন্ন তুলতে পারি ব্যাপারটা হচ্ছে যে নিম্বাদিত্য এবং নিম্বার্ক এ দুজন এক নহে
সে কথা আমি বলছি
যা যা গুরু মহারাজ এ করেছেন পয়েন্ট
লেখা আছে আপনাদের সম্প্রদায় বৈভবতে লেখা আছে এবং
নিম্বাদিত্য আর নিম্বাদিত্যাচার্য নিম্বার্কাচার্য দুই এক ব্যক্তি নন
মহারাজ জিত করবার জন্য ওই একটা জিত
কেন কেন শ্লোকের মধ্যে আছে নিম্বাদিত্যং চতুষ্ণ সেখানে নিম্বার্কা নিম্বার্কা চার্য চতুষ্ণ লেখা
এইটা সব ঘটনার নামগুলো যে বলছে আমি তার কি মানে আছে যে কোনো একটা বললে বললেই বলো
চক্রে মধ্যাচার্য চতুর্মুখ শ্রীকৃষ্ণ স্বামীনং রুদ্র নিম্বাদিত্য চতুর্শ নিম্বাদিত্য শব্দই ব্যবহার করা হয়েছে এখন যেখানে ওই যে এতন্ন ব্যাসসম্মতম এটা নিম্বার্ক সম্বন্ধে বলা হয়েছে আমি যদি বলি এটা নিম্বার্ক সম্বন্ধে বলা হয়েছে নিম্বাদিত্য সম্বন্ধে বলা
হয়েছে
এটা হচ্ছে যারা মধ্যরাত্রি বেধা মানে তৎসম্বন্ধে ছিল
তার মানে আচ্ছা নিম্বার্ক দশশ্লোক কি আছে আছে তো নিম্বাদিত্য নিম্বাদিত্যাচার্যের কিছু আছে প্রমাণ পাওয়া যায় না নিম্বাদিত্যাচার্যের কিছু আছে এটা প্রমাণ পাওয়া যায় না কিন্তু নিম্বার্ক দশশ্লোক কি আছে এটা 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 তো আছে সকলেই জানে এটা আমি বলতে পারি না আমি বলছি আমি যুক্তি দিয়ে বলছি
নিম্বাদিত্য হলো না এটা তার দ্বারা প্রমাণিত হলো
কিন্তু নিম্বার্ক দশশ্লোকে এটা প্রচারিত আছে তো ওর ভিতরে যত থিওরি ওর যা বক্তব্য তো ওর ভিতরেই আছে তার ভিতরে রাধাকৃষ্ণের উপাসনটা ওরা কোথা থেকে পেলেন রাধাকৃষ্ণের উপাসনা
ভক্তিবিনোদ ঠাকুর জীবন পড়ছিল ওই যে কেশব কাশ্মীর এসেছিল মহাপ্রভু কিছু কৃপা কিছু রাধাকৃষ্ণ
সম্বন্ধে সেই কানেকশনে রাধা গোবিন্দের উপাসনার কথা
ছিল ভক্তিবিনোদ ঠাকুর জীবনীতে লিখেছে
আর প্রভুবাদের লেখা প্রবন্ধ আছে নিম্বাদিত্যাচার্য প্রবন্ধ আছে প্রভুবাদের নিম্বাদিত্যাচার্য প্রবন্ধ আছে তার ভিতরেও উনি ওখানে একটু আলোচনা করেছেন ওই নিয়ে নিম্বার্ক এবং নিম্বাদিত্য নিয়ে নিম্ব ভাস্কর আচার্য নিম্ব ভাস্কর বলে বলা আছে
নিম্ব ভাস্কর বললে নিম্বাদিত্য হবে না
তিনি আলোচনা করেছেন
শুনুন ওই যে যারা স্মরণকে প্রাধান্য দেয় প্রভুপাদ বলছেন কনিষ্ঠ অধিকার
সেটা হলো মানে সাধারণ ব্যাপার
প্রভু ওখানে মহাপ্রভুর মতে এটা হচ্ছে যে সংগতম নাই অরুণোদয় ভাষ্য অরুণোদয় বিদ্রোহ যথেষ্ট এটা তো এখানে স্পেশাল আরো অ্যালার্ট হওয়া যদি সূর্যোদয় বিদ্রোহটি সম্পূর্ণ হলো একাদশীর বেলায় খালি একটা হরিবাসর বলে
এটাতে কি খানিকটা বলতে বিদ্যাভূষণ প্রভুকে টেনে আনা হয়েছে এর মধ্যে বলতে বিদ্যাভূষণ প্রভুকে টেনে আনা হয়েছে কি লিখেছেন প্রমেয় রত্নাবলিতে আমি এই জন্য বলছি যে প্রমেয় রত্নাবলীর ভিতরে পরিষ্কার লিখে
দিয়েছেন
বিদ্যন্ত সন্তেজ্য হরিবাসর
সূর্যোদয়
বিদ্যন্ত আমি সেই জন্য বলছি এই ব্যাপারে বলদেব বিদ্যাভূষণ প্রভুকে টেনে আনা হয়েছে স্ক্রিনে
পুরাণে যা লেখা আছে ওই যে মোহিনী এসেছিল একাদশী ব্রত নষ্ট করবার তখন এটা পুরাণের কথা
পুরাণে
তখন মোহিনী তো কিছু পারল না মোহিনীকে সেই উদ্ভবনি ওই যে এর পুরোহিত মোহিনীকে
পুরোহিত
তাকে ধ্বংস করে
দিয়েছে
তাকে আবার জীবিত বললেন যে উদ্দেশ্য এসেছিল আপনি এর উদ্দেশ্য কিছু সার্থক করুন তখন সেখানে বলেছেন যারা সূর্যের বিদ্যা একাদশী করবে সেটা মোহিনী পাবে, সেখানে
ওর ওর ভাগে যাবে
সূর্য উদয় বিদ্যা।
এটা সম্বন্ধে আমাকে ব্যাখ্যা দিতে হয়, দূরে গেলে ওখানে জন্মাষ্টমী উৎসব তো ওই বিদ্যা সপ্তমী বিদ্যা অষ্টমী পালন করবে কে, তারা পালন করে তারা
উচিত
পরিষ্কার বলা সপ্তমী বিদ্যা অষ্টমী যারা পালন করে করে তো শুধু একাদশী হরিবাসর বাদ দিয়ে আর যত ব্রত আছে সূর্যদেব বিদ্যা বিদ্যা পূজনের কথা হরিভক্তি বিলাসের মধ্যে ওইরকমই ব্যাখ্যা আছে। তবে হরিভক্তিগুলোর আমি কিন্তু দেখেছি এই সম্বন্ধে মানে কোন একটা নির্দিষ্ট শ্লোক একাদশীতে একাদশীতে সূর্যদেব আর একটা শ্লোকের মধ্যে নাই
আছে যেখানে
ওই রকম
একাদশীর চ্যাপ্টার এবং জন্মাষ্টমীর চ্যাপ্টার আপনি দুটোই পাশাপাশি আলোচনা করুন। একাদশীর ক্ষেত্রে জন্মাষ্টমীর কিছু কথা এসেছে, আবার জন্মাষ্টমী ব্রতের কথা বলছে কি পঞ্চদশ
অধ্যায়ে
করলেন।
আর একটা বিচার আছে সেই অংশটা পরিষ্কার তাকে অষ্টমী
সেই
পরেও পরের দিনে আজকে রইল যতক্ষণ রবিবার, তবে সূর্যোদয়ের পরের দিনে চলে গেল।
সনাতন গোস্বামীর ওই টিকেটা নিয়ে গুরুনাথ কানাকে লিখলেন একাদশী একাদশী তর অশেষ নাম
উন্নত উজ্জ্বল উন্নত রস
উন্নত উজ্জ্বল ভাব অনুসারে
এটা আস্বাদন কি করলেন আর দিলেন কি, একই জিনিসটাকে আস্বাদন করে ওইটাকে উন্নত উজ্জ্বল রস যে আস্বাদন করছেন আর আবার দিচ্ছেন যে সমর্পিতম উন্নত উজ্জ্বল এইটাকে নির্দিচ্ছেন, তাহলে তো রাধারানীর যে ভাব আছে তাকে যদি বলা হয় উন্নত উজ্জ্বল মহাভাব ইত্যাদি তো তোকে দিতে পারেন না, রাধারানীর ভাব
আরম্ভ হলো
রাধারানীর ভাব মানে কি তার যে সমভাব সেটা দিতে পারবেন না, কিন্তু তারা আনুগত্য করে যে ভাবটা যতটুকু জীব
তাহলে এখানে দিলেন কি সমর্পিত উন্নত উজ্জ্বল রস
সাধারণ
সব বিষয়ের প্রতি যে অনুরাগ ভাবটা মধুর সাধারণ যেটা পূর্বে কোন ঋষি দান করেন কেউ দেন না এসেছিলেন সাধুর্য মুক্তি এসব দিয়ে চলে গেছেন কিন্তু মধুর রস যে রাধার মহিমা এটা কেউ জগতে প্রচার করেছিল
উন্নত উজ্জ্বল রস কাকে বলে
যেটা হচ্ছে রস মানে তো সেই আপনার বিষয় বিগ্রহ
রাধা এন্ড কৃষ্ণ
সেখানে তো প্রকাশিত
সেইটাই
জগৎ থেকে প্রকাশ দিতে এসেছিলেন এই জন্য মহাপ্রভুর আশা তো সেইখানে সক্ষ বাৎসল্য শান্ত দাস্য মুখ্য উদ্দেশ্য নয় প্রভু সেই এই জন্য চৈতন্য চরিত আমৃত এসেছিল প্রভুপাদ
বলেছেন
এইটি হচ্ছে চৈতন্য মঠে আশ্রিত ভক্তের মুখ্য উদ্দেশ্য ওই যে রাধাকুণ্ডের শেষে যে উপদেশ আমৃত যে শেষ শ্লোক আছে আছে না রাধাকুণ্ডের প্রকৃতি
সাতদণ্ড আর ওইদিকে হলো চার দণ্ড
একটা হচ্ছে যেরকম হতে
ভক্তি
আছে আর একটা আছে রাগানুগা আবার দুই রকম একটা হচ্ছে সম্ভোগময় তত্ত্ব ইচ্ছা ভাবনা সম্ভোগময়ী হচ্ছে ললিতা বিশাখা স্মৃতি রাধিকা ইত্যাদি নায়িকা প্রাণ সখী আর পরমপ্রেষ্ঠ সখী অর্থাৎ প্রিয় নর্ম
নিত্য
ওদের দুটা হচ্ছে কামানুগা
সম্ভোগময়িত্য
সখী যারা আছে এদের হচ্ছে ইচ্ছা ভাবনা রাধা আর কৃষ্ণের যে মিলনীতে শ্রীমতী রাধিকার যে উদিত
হয়
মিলনীতেই তাহারা মধ্যে ওই ভাবনা কৃষ্ণ রাধাকে চুম্বন করে
বৈষ্ণব
তাহার যে গায়েতে গিয়ে সমস্ত দেখা যায়
কোথা থেকে পেল কপাল
ওই ঠিক মঞ্জরি গণতে মুখে
এই জন্য তন্দ্রূপ মঞ্জরি সখী প্রকৃত
হচ্ছে তত্ত্ব ইচ্ছা ভাবময় আমার মনে হয় যে সে এইখানে যে উন্নত উজ্জ্বল তত্ত্ব ইচ্ছা ভাবময় যে এইটা জীবের অধিকার এই পদ্ধতি এই জন্য এটাকে দিতে পারে কিন্তু রাধারানী যে চেটিয়াজি যে সমস্ত মাদন মদন ইত্যাদি এটা কখনো দিতে পারে এই জন্য তত্ত্ব ইচ্ছা ভাবময়ী যে জীবের স্বরূপের হতে পারে এইগুলিকে তিনি দিয়েছেন
তাদের প্রেমে কিন্তু বসেভূত এই ব্রজবাসী প্রেমিকে বলছেন আমি ঋণী
আগুন কোন
নিজামী যা গোপীগণ তাদের নিজের অঙ্গটা
দিয়ে কৃষ্ণের না পালন করলে কি হয়?
কৃষ্ণের অঙ্গ যখন চলে গেলেন তখন সে মনুষ্য যখন দেহান্ত হয় তার অঙ্গে আর কেউ ভূষণ ভূষিত করলেন
ঠিকঠালে ভিতরে মাথায় ঘুরতে
ভালো ভালো
আপনি
থাকুন তো
থাকতে পারি ওটি সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে
উনি আওয়াজ শুনে খেপে যান
খেপে দেন না
ব্যাপারটা কি জানেন?
আচ্ছা মতলব কি মতলব নিয়ে জিজ্ঞাসা করেন
নিশ্চয়ই
কিছু মতলব
কিছু পিছনে আছে সেই জন্য
যখন ব্যাপারটা হচ্ছে যদি উদ্দেশ্য আছে যদি শুনুন আমার 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 বক্তব্য হচ্ছে যদি পর জ্ঞান হয় তবে তো পর কি হবে
সুন্দর ব্যাপার
বাহ 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 এটা কোন কোর্সে
সেই জন্য পারকীয় আর পর মানে পর অপর মানে শ্রেষ্ঠ আর নিকৃষ্ট ছাড়া আর অর্থ নেই
পর আর অপর
এছাড়া আর নিকৃষ্ট নেই তো আর যদি পরই হয় শ্রেষ্ঠই যদি হয় শ্রেষ্ঠ বস্তুতে যার রুচি সে আবার নিকৃষ্টের দিকে যায় কেন? নিকৃষ্টের দিকে যায় সে আবার নিকৃষ্টের দিকে তার রুচি হয় যদি পর হয় তখন ওই উচ্চ আর নিকৃষ্ট এই বিচারে হয় না স তার বিপরীত হলো পর এখানে আপন পর এই বিষয় হ্যাঁ স্বকীয় আর পারকীয় যখন আর যেখানে ওইসব সৎ নেই সৎ সম্বন্ধে বা তার এগেনস্টে অ্যান্টি কথা হচ্ছে না তখন আলাদা হবে তাই রাধারানীর তো হলো আপনারা সক্রিয় বলেন না পারকীয় বলেন কেমন পর যদি জ্ঞান থাকে তার সঙ্গে কিরকম বুদ্ধি হয় বাবা এই পড়লো একে বেশি কিছু বলা যাবে না একে খাতির খুচির করা এই দরকার হয় এইরকম
সেই জন্য তো সময় সময় প্রায় পড়ে
শুনুন আমার জিনিস করতে দিন
বল বলি তো
আবার জিনিস করতে দিন আগে থাকি আপনারা বন্ধ করছেন আর নিজের জিনিসের উপরে তখন তার বক্তব্যটাকে শুনে তেমন উত্তর দেবেন তো
এখানে কৃপাই চাই তোমার তো আমার সহিত
এই তো কথা আমার বক্তব্যটা শুনুন আর সক্রিয়ের বেলায় তখন তার যা কিছু খুশি সে প্রভাব সেখানে বিস্তার করতে পারে সক্রিয় ভাবই যদি রাধারানী না হতো
ব্যাকরণ সম্মত আপনার কথা ঠিক ব্যাকরণ সম্মত
যদি রাধারানীর এটা সেই সক্রিয় ভাব না হতো তাহলে তিনি কখনো কৃষ্ণকে ওই রকম ভাবে বলতে পারতেন যা খুশি তাই
সক্রিয় ভাবটা হলো নীরস আর পরকীয় ভাবে
আপনি এখন থামুন, সক্রিয় বা নিরাশ আর ইসি ছড়াছড়ির কথা হচ্ছে না।
আচ্ছা আচ্ছা,
আমার কথা হচ্ছে আর চন্দ্রাবলীর যেটা, চন্দ্রাবলীরটাই দেখুন পারকীয় চন্দ্রাবলী, সেগুলো বাবা আমার কথা ফিনিশ করে
দিচ্ছি। কবি কবি জয়দেবের কথা বলেই,
আরে আপনি থামুন তো, চন্দ্রাবলীর বিচার কি না, এই তো বাবা রাধারানী, একে কিছু বলা চলবে না।